ক্লাস 12, আমরা এখন পড়ছি সমরেশ বসুর আদাব গল্পটা। এর আগে কিছুটা অংশ পড়ানো হয়েছিল, আমরা তাতে জেনেছিলাম যে গল্পটা লেখা হয়েছিল 1946 সালে ঢাকা শহরে হিন্দু মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার সেটাকে পটভূমি করে সমরেশ বসু গল্পটা লেখেন। আর গল্পটার মধ্যে সব থেকে বড় কথা, এই সাম্প্রদায়িক খুনোখুনি হানাহানি এর ঊর্ধ্বে উঠে তিনি মনুষ্যত্ব বা মানবিকতারই জয়গান গেয়েছেন। গল্পের মূল বিষয় হচ্ছে এইটা। আমি একটু আগের সূত্রটা ধরিয়ে দিচ্ছি। আগে আমরা পড়েছিলাম যে প্রথমে লেখক বর্ণনা করলেন ঢাকা শহরের চারিদিকের পরিবেশ পরিস্থিতি কেমন সেই একটা অন্ধকার রাত্রিতে, একটা রাত্রির ঘটনা এটা। সেখানে দুটো সম্প্রদায় হিন্দু ও মুসলমান কিভাবে অত্যাচার করছে তার একটা বর্ণনা দিয়ে গল্পের যে প্রধান দুটো চরিত্রের আত্মপ্রকাশ ঘটল, তারা দেখা দিল একটা দুটো গলির মিলনস্থলে একটা ডাস্টবিনকে আড়াল করে, একজন এদিকে ডাস্টবিনটার আর একজন ওদিকে। অন্ধকার রাত্রি বলে কেউ কাউকে ঠিক মতো দেখতে পাচ্ছে না, তাদের পোশাক আশাক চেহারা কিছুই কেউ বুঝতে পারছে না। যখন চারিদিকে এইরকম খুনোখুনি চলছে, লুটতরাজ চলছে দুটো সম্প্রদায়ের মধ্যে, তখন এরা দুজনাই দুজনকে দেখে ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল, ভয় পেয়ে গেল। প্রত্যেকে ভাবছে যে যে ও অপরের যে আছে তার তরফ থেকে একটা আক্রমণ আসবে, এবং কেউ পালাতে পারছে না। পালালে যে পেছন ঘুরতে হবে, পেছন ঘুরলেই একজন আরেকজনের ওপর ঝাঁপিয়ে পড়বে, খুন করে ফেলবে। প্রত্যেকেই প্রত্যেককে খুনি ভাবছে। এইরকম ভয়ের মধ্যে দিয়ে, এইরকম আতঙ্কের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় কেটে যায়, এবং তখন সেই মুহূর্তে তাদের মানসিক অবস্থা কেমন হয়েছিল সেগুলো আগের দিন বর্ণনা হয়েছে। আজ আমরা তারপর থেকে পড়ব। আমরা আজকে পড়ব 60 পৃষ্ঠার শেষ থেকে 1, 2, 3, 4, 5 নম্বর লাইন, এইখান থেকে পড়ব। এবার আমি পড়ছি। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তির অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে, দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে, প্রত্যেকের মনে ভয় আতঙ্ক, এই বোধহয় একজন অপরজনকে আক্রমণ করবে, এইরকম একটা সন্দেহ। সন্দিহান কথাটা সন্দেহ থেকে এসেছে, সন্দিহান মানে সন্দেহে ভরা, সন্দেহে ভরা এবং অস্বস্তির মতো অবস্থায় তারা অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? এই মুহূর্তে এটাই সব থেকে জরুরি প্রশ্ন। দুটো সম্প্রদায় হিন্দু ও মুসলমানের মধ্যে সারা শহর জুড়ে মারামারি বেঁধেছে, খুনোখুনি হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা। এই অবস্থায় দুটো লোক আশঙ্কা করছে যে তারা যদি বিপরীত ধর্মের হয়, অর্থাৎ একজন হিন্দু একজন মুসলমান হয়, তাহলে যে কেউ অপরজনকে আক্রমণ করতে পারে। যেহেতু তারা পরস্পরকে ভাবছে আততায়ী বা খুনি, কিন্তু এই হিন্দু মুসলমান, কে হিন্দু কে মুসলমান, এই উত্তর দিতে চায় না ভয়ে আতঙ্কে। তাই অপরজন বলল, আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়, পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। নারাজ কথাটার মানে রাজি নয়। সন্দেহের দোলায় তাদের মন দুলছে, দুজনাই দুজনকে সন্দেহ করছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে, অর্থাৎ প্রথম প্রশ্ন কোনটা, হিন্দু না মুসলমান? কেউ উত্তর দিল না, কথাটা চাপা পড়ে অন্য কথা আসে। একজন জিজ্ঞাসা করে, বাড়ি কোনখানে? হই বুড়ি গঙ্গার হেই পারে সুবই ডায়, তোমার হেই পারে কথাটা বলল, হেই পারে এটা ঠিক ডায়লগ অনুযায়ী অর্থাৎ সংলাপ অনুযায়ী কথাবার্তা অনুযায়ী যেরকম ওই গ্রাম্য মানুষদের উচ্চারণ হয় সেই রকমভাবে বলছে বলে হেই পারে, হেই পারে মানে এই পারে না ওই পারে, বুড়ি গঙ্গা একটা নদী, ঢাকার কাছাকাছি একটা নদী, তার ওই পারে একজনার বাড়ি, সেই জন্যই জিজ্ঞাসা করলো তোমার চাষারা ওই নারায়ণগঞ্জের কাছে কি কাম করো? নাও আছে গো আমার, নায়ের মাঝি আমি, তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। এইভাবে দুজনা কেউ কারোর নাম বলল না, ধর্ম বলল না, কর্ম বলল, কাজ বলল। লেখক এইটাই দেখাচ্ছেন, আমরা মানুষ পৃথিবীতে কাজ করতে আসি প্রত্যেকটা প্রাণীর মতো, সবাই কাজ করছি, কাজেই আমাদের পরিচয়। একটা পিঁপড়ে তার কাজ করে, একটা বাঘ তার কাজ করে, মানুষ তার কাজ করে, সব পিঁপড়েই পিঁপড়ে, তাদের কোনো আলাদা আলাদা নামে আমরা চিনি না, সব বাঘই বাঘ, আলাদা আলাদা নামে আমরা চিনি না, সব মানুষই মানুষ। এই পরিচয়ের ভিত্তিতে জাত ধর্ম নাম ধাম সমস্ত কিছুর ঊর্ধ্বে লেখক তাদের মনুষ্যত্ব মানবিকতাকেই বড় করে দেখিয়েছে। তাই নামের কি প্রয়োজন? নাম তো সেই জন্যই দেয়নি। কাজের পরিচয়ে দুজনা দুজনার কাছে পরিচিতি লাভ করল, আবার চুপচাপ অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে, চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে, তারা কেউ জানে না কে হিন্দু কে মুসলমান, সেই জন্যেই প্রত্যেকে প্রত্যেকের প্রত্যেককে চিনতে চেষ্টা করছে, কিন্তু অন্ধকার এবং ডাস্টবিনটার আড়াল সেটা করতে দিচ্ছে না, পরিষ্কার করে কেউ কাউকে চিনতে পারছে না। হঠাৎ কাছাকাছি একটা শোরগোল ওঠে, লোকজনের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়, শোনা যায় দুই পক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি, উন্মত্ত মানে খেপে ওঠা, দুই পক্ষেরই অর্থাৎ হিন্দু মুসলমান দুটো পক্ষই যেন খেপে উঠে চিৎকার করছে। আমরা ধরে নিতে পারি একটা হানাহানি খুনোখুনি মারামারির অবস্থা সৃষ্টি হয়েছে দূরে কোথাও, তারই আওয়াজ ভেসে আসছে। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে, সন্ত্রস্ত মানে ভীত, ভয় পেয়ে গেছে দুজন। ওই ধারের কাছেই যেন লাগছে, সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। হ চলো এইখান থেকে উঠা যায়, মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে, ঠিক অনুরূপ একই রকম কণ্ঠে বলে উঠল। কিরকম কণ্ঠ? ভয় পাওয়া আতঙ্ক আতঙ্কে ভরা কণ্ঠে বলে উঠল। সুতামজুর বাধা দিল, আরে না না উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দোলে উঠল, কিছুক্ষণ আগে যাও বা সামান্য একটু ভরসা পেয়েছিল, আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো, অভিপ্রায় মানে মনের ইচ্ছা, খারাপ কোনো মনের ইচ্ছা নেই তো? সুতামজুরের চোখের দিকে তাকালো সে, সুতামজুরও তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, আরে বইও যেমন বইয়া রইছ সেই রকম থাকো। মাঝির মন সন্দেহে দোলে উঠছে এই ভেবে ওই যে দূরে শোরগোলটা শোনা যাচ্ছে, শোরগোলটা শুনে সুতামজুর হয়তো বুঝতে পেরেছে তার দলের লোকজন কাছেই আছে, সে মাঝিকে যেতে দিতে চায় না, দলের লোকজন কাছে এলেই মাঝিকে মেরে ফেলবে, এইরকম একটা সন্দেহ তার মধ্যে জেগে উঠল। কিন্তু সুতা মজুরের কোনো বদ অভিপ্রায় নেই, সে মাঝির ভালো চেয়েই মাঝিকে বসতে বলছে, এখন এখান থেকে সরে গেলে, এই জায়গাটা অনেক নিরাপদ, এখান থেকে সরে গেলে বিপদের সম্ভাবনা থাকতে পারে। মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতা মজুরের কথায়। সুতা মজুর মাঝিকে যেতে দিতে চাচ্ছে না, কেন, কি উদ্দেশ্যে, ছ্যাঁত করে উঠল। হঠাৎ তার মনে একটা তীব্র ভয় জেগে উঠল, লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞাসা করলে, কেন? মাঝি জিজ্ঞাসা করলো সুতা মজুরকে। সুতা মজুর উত্তর দিচ্ছে, কেন? সুতা মজুরের চাপা গলায় ছেঁজে উঠল, একটু ছাঁজি দিয়ে উঠলো, একটু বকে উঠল। কেন কি, মরতে চাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। এখন তো সুতা মজুর খুব মোলায়েম ভঙ্গিতে বলছে না, একটু রাগের সঙ্গে বলছে। এই ভঙ্গিটাই মাঝির ভালো লাগলো না। তাহলে সুতা মজুর কি জোর করে তাকে বসিয়ে রেখে তার দলের লোকের অপেক্ষায় আছে? সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। সম্ভব কোনটা? মাঝি যেটা ভাবছে সেটা সম্ভব হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু তবু নিজেকে রক্ষা করতে সে মনে মনে দৃঢ় শক্ত হয়ে উঠল। অর্থাৎ সে যেতে চায়, এখান থেকে চলে যেতে চায়। শোরগোলটা কিন্তু এখনো হচ্ছে, এখনো থামেনি। জামু নাকি এই আন্দাইরা গলির ভেতর পইরা থাকুম নাকি? সেও একটু রাগের সঙ্গে বলে উঠল। লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না, কোন জাতির লোক তুমি কইলা না, শেষে তোমাগো দল বল যদি ডাইক্কা লইয়া হো আমারে মাননের লাইকা। সুতা মজুর মাঝিকে এই কথা বলল, তোমাকে যে তুমি যে চলে যেতে চাচ্ছ তাতে তোমার দলবল হয়তো জেনেছ কাছে পিঠে আছে, তাদের ডেকে নিয়ে তুমি আমাকে মারার জন্যে তাদের সেই দলবলকে, তোমার দলবলকে ডেকে আনতে পারো। অর্থাৎ একই ভয় দুজনাই করছে। মাঝি চলে যেতে চাচ্ছে এখান থেকে, যেহেতু শোরগোলটা হয়তো কাছে এগিয়ে আসছে, এখান থেকে পালাতে যাচ্ছে, সুতা মজুর যেতে দিচ্ছে না। মাঝি ভাবছে সুতা মজুরের দল কাছে এলেই তাকে মেরে ফেলবে। আবার সুতা মজুর ভাবছে মাঝি এখান থেকে চলে গিয়ে তার নিজের দলবল ডেকে এনে সুতা মজুরকে মেরে ফেলবে। যেই বলল যে তোমার দলবল কি ডেকে আনতে চাও আমাকে মারবার জন্য, তখন মাঝি বলছে, এইটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। তোমাকে আমি মারতে চাবো? মাঝি তো আর দাঙ্গাবাজ নয়, সুতা মজুরও নয়, সেগুলো আমরা আস্তে আস্তে জানব। আমি তোমাকে মারতে যাব কি জন্য? তখন সুতা মজুর বলছে, ভালো কথাই কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় যেন কি ছিল, মাঝি একটু আশ্বস্ত হলো শুনে, ভরসা পেল। এই যে সন্দেহ, ভয়, আতঙ্ক আস্তে আস্তে কিন্তু কথাবার্তার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে, একে অপরের ভরসাস্থল হয়ে উঠছে। নির্ভয়ের একটা নিরাপদ জায়গা হয়ে উঠছে। নির্ভরতা পাচ্ছে। বলল, তুমি সইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে, এইবার শোরগোলটা দূরে চলে গেল। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে, সব মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো, কেউ কোনো কথা বলছে না। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারাই থাকবে বেঁচে? অর্থাৎ এরা অত্যন্ত সাধারণ নিরীহ সরল গোবেচারা গ্রাম্য মানুষ, এরা দাঙ্গাবাজ নয়। দাঙ্গা হানাহানি কাটাকাটি মারামারি কিছু শ্রেণীর মানুষ করছে, এরা তাদের দলের নয়। এরা শান্তিকামী, এরা শান্তি চায়, শান্তিতে সুখে স্বাচ্ছন্দ্যে তারা ঘর সংসারে বাস করতে চায়, ছেলে মেয়ে বউ বাবা মা সকলকে নিয়ে। এই যে নিস্তব্ধ হয়ে চুপচাপ এরা বসে আছে, শোরগোলটা মিলিয়ে গেছে, এখন এরা প্রত্যেকে তাদের ঘর সংসারের কথা ভাবছে, সুতা মজুরও ভাবছে, মাঝিও ভাবছে। আর একটা আশঙ্কা, একটা আতঙ্ক তাদের মধ্যে জেগে উঠেছে, তারা কি প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে, বা বাড়ি ফিরে গিয়েও সেই আত্মীয় পরম আত্মীয় বাবা মা স্ত্রী সন্তান সন্ততি এদের জীবিত দেখতে পারবে? এই যে সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাব তো তাদের গ্রামে গিয়েও পড়তে পারে। এই রকম দুজনাই ভাবছে। কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা, হঠাৎ। এইসব দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গাগুলো যা ঘটেছে সব উদ্দেশ্যমূলক, উদ্দেশ্য প্রণোদিত। এক শ্রেণীর মানুষ তাদের নিজেদের উদ্দেশ্যটাকে সিদ্ধ করবার জন্যে, সফল করবার জন্যে সহজ সরল মানুষগুলোকে খেপিয়ে তোলে, আর এইরকম খুনোখুনিতে তারা লিপ্ত হয়। এদের কথাতেই সেগুলো পরিষ্কার, বলছে এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া কই, আবার মুহূর্ত পরে মারামারি কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিলে সব। দুদিন আগেও একসাথে গল্প করেছে হিন্দু মুসলমান, এক চায়ের দোকানে চা খেয়েছে, এক আড্ডায় গল্প করেছে, কিন্তু সব উগ্রবাদী সব নেতাদের প্রভাবে তারা নিজেদের মধ্যে খেউ খেয়ে মারামারিতে লিপ্ত হয়ে গেল। তখন আর কেউ কাউকে চেনে না। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? নির্মম মানে যার মধ্যে কোনো মমতা দয়া মায়া নেই। নিষ্ঠুর কথাটার মানেও তাই, যেখানে কোনো দয়া মায়া নেই প্রচণ্ড কঠোরতা, তাই হচ্ছে নিষ্ঠুর। যখনই একই শব্দের দুরকম মানে, এই শব্দ এই একই দুরকম শব্দ ব্যবহার করছে কিন্তু মানেটা এক, আমি উল্টো বললাম, মানেটা একই, পরপর দুটো শব্দ যার মানে একই, এইরকম যখন ব্যবহার করা হয় তখন সেই মানেটার অর্থকে জোরদার করা হয়। সেই জন্যে নির্মম যা নিষ্ঠুরতাও এক প্রকার তাই, কিন্তু সে নির্মম নিষ্ঠুর কথাটা পরপর ব্যবহার করে সে নির্মমতা নিষ্ঠুরতা যে কতখানি সেইটাই বলতে চাইলেন লেখক। কি অভিশপ্ত জাত, ভাবছে তারা, অভিশাপ পাওয়া জাত হিন্দু মুসলমান। কই হিন্দু খ্রিস্টান হিন্দু বৌদ্ধের মতো তো লড়াই হচ্ছে না, হচ্ছে না মুসলমান খ্রিস্টান মুসলমান বৌদ্ধ এদের মধ্যে তো হচ্ছে না। তাহলে যত অভিশাপ নেমে এসেছে এই হিন্দু মুসলমানের মধ্যে, এটা তো একবার নয় বারে বারে হয়েছে। সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। ছোট গল্পে কিছু সংকেতের মধ্যে দিয়ে গল্প লেখক অনেক কথাই বলে দেন। মাঝির দীর্ঘ নিঃশ্বাস পড়ল, তাই দেখে দেখা দেখি এই সুতা মজুরের দীর্ঘ নিঃশ্বাস পড়ল, দেখা দেখি মাঝিরও পড়ল, অর্থাৎ এই দুজনারই দীর্ঘ নিঃশ্বাস পড়ল। তার মানে দুজনায় একই রকম চিন্তা করছিল গল্পকথক বলে দিলেন। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। যারা বিড়ি খায় তারা কিন্তু এই কাজগুলো অভ্যাস মতো করে। বিড়িটা একটু দুবার একবার টিপে টিপে মানে একটু মুচড়িয়ে নেয়, অর্থাৎ ভেতরে যে তামাকগুলো থাকে সেগুলোর মাঝে ফাঁক থাকলে, ফাঁক হয়ে গেলে, তামাকগুলো সরে এক প্রান্তে চলে গেলে তখন বিড়ির আগুনটা জ্বলতে জ্বলতে নিভে যেতে পারে। তাই তামাকগুলো ওইভাবে হাতে মুচড়িয়ে বা টিপে তামাকগুলো বিড়ির ভেতর যাতে সমানভাবে থাকে সেই চেষ্টা করা হয়। ওরা কানের কাছে নিয়ে যায়, কানের কাছে বারবার কয়েকবার ঘুরিয়ে এরকম কথাটা বলেছে। ওই চুরমুর করে একটা আওয়াজ হয় তামাকগুলোর বিড়ির চেপে ধরলে, সেই আওয়াজেই তারা বুঝতে পারে তামাকটা ঠিক ঠিক জায়গায় এসেছে কিনা। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে, আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। এমনি সাধারণ জলে ভেজেনি, বৃষ্টিতেও ভেজেনি, উত্তেজনা, ভয়, ছুটোছুটি, পালিয়ে যাওয়া, এতক্ষণের এই সব থেকে ঘামে ভিজে গেছে। দেশলাইটাও গেছে সেঁতিয়ে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। জলের মধ্যে দেশলাই পড়লে যেমন তার তেজ কমে যায় সেই রকম হয়ে গেছে। জামার পকেটেই তো ছিল দেশলাইটা। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু একাধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল, স্পার্ক করছে দু একবার কিন্তু জ্বলছে না, নীলচে ঝিলিক। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে, ঘসতে ঘসতে কাঠির মুখ থেকে বারুদটাও নষ্ট হয়ে গেছে, ফেলে দিল। হালার ম্যাল বাতিটাও গেছে সেঁতাইয়া, আর একটা বের করলো সে। সুতা মজুর মাঝি, এবার মাঝি যেন খানিকটা অসবুর হয়ে উঠে এলো সুতা মজুরের পাশে। অসবুর মানে আর তরসইছে না, আর ধৈর্য ধরে থাকতে পারছে না। এখন এই রকম উত্তেজনার মধ্যে দুজনে মিলে একটু বিড়ি না খেলে যেন কিছুতেই মনটা শান্তি হচ্ছে না, একটা তৃপ্তি আসছে না। যারা এইরকম নেশা করে তারাই বোঝে যে বিড়ির নেশা এইরকমই বা তামাকের নেশা এইরকম। কতক্ষণে বিড়িটা মুখে দেবে? মাঝি তর সইতে না পেরে, ধৈর্য ধরে থাকতে না পেরে বলে উঠল, আরে জ্বলবো জ্বলবো, দেও দেইনি, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল। দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি, মাঝি জ্বালিয়ে ফেললো। সোহান আল্লাহ, নাও নাও নাও, ধরো 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 তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। সেই দেশলাইয়ের কাঠির আলোয় ততক্ষণে সুতা মজুর দেখে ফেলে যে মাঝির মুখ, টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। সুতা মজুর জানে সে হিন্দু, আর যার আগুন থেকে সে বিড়ি ধরাতে যাচ্ছে সে মুসলমান। দুজনার দুটো পরিচয় হয়ে গেল ধর্মের দিক থেকে। এবারই তো ভয়, এবারই তো আতঙ্ক। তুমি, একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। মাঝিও তো সুতা মজুরকে দেখতে পেয়েছে, দুজনা দুজনের চেহারা দেখেই বুঝতে পেরেছে একজন হিন্দু একজন মুসলমান। মাঝি মুসলমান,
সুতা মজুর হিন্দু। বিড়ি তখনও আর খাওয়া হলো না, কাঠি নিভে গেল, বহু কষ্ট করে কাঠিটা জ্বলেছিল। অন্ধকারের মধ্যে দুজোড়ার চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে, পল মানে সময়ের ভাগ, 24 সেকেন্ডে এক পল, অর্থাৎ খুব অল্প সময়। প্রত্যেকটা সময় নিস্তব্ধ হয়ে কাটছে, কোনো কথা নেই। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ, আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুঁটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? মাঝি উত্তর দিচ্ছে, আরে পোলা মাইয়ার লাইগা দুইটা জামা আর একখান শাড়ি, কালামাই গো ঈদের পরব জানো, আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মাঝি বলছে, আরে মিথ্যা কথা কইতেছি নাকি, বিশ্বাস না হয় দেখো। পুঁটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যাই, তুমি কও। এই তো হক কথাই, হক কথা মানে এটা, এটাই তো ঠিক কথা। আচ্ছা ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? সুতা মজুর তখন বলছে, ভগবানের কিরা কইরা কইতা পারি, একটাও সুঁইও নাই, সুঁই ছুঁচ যা দিয়ে সেলাই করি, ছুঁচের মাথাটা অত্যন্ত সূক্ষ্ম শার্প, ওই দিয়েও রক্তপাত করা যায়, কিন্তু সেই রকম একটা অস্ত্রও আমার কাছে নেই। পরান্ডা লইয়া অখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়, দেখো না তুমি। আবার দুজনে বসলো পাশাপাশি, এইবার আবার বিড়ি ধরালো। বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। এখন এই অবস্থায় তারা কিছুটা ভরসার জায়গায় এসেছে। যখন কেউ কাউকে কোনো আক্রমণ করল না, লোকজন ডেকে আনল না, তখন দুজনাই দুজনার একটা নির্ভরের জায়গা, একে অপরের ওপর নির্ভর করছে, এই রকম একটা দাঙ্গা বিধ্বস্ত শহরে যেখানে হিন্দু মুসলমানকে দেখলে, মুসলমান হিন্দুকে দেখলেই এইরকম মেরে ফেলার ইচ্ছা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ছে, তখন দুজনা, একজন হিন্দু একজন মুসলমান, এই দুটি চরিত্র পরস্পরের খুব একটা নির্ভরতার জায়গায় চলে এসেছে, ভরসার জায়গায়, বিশ্বাসের জায়গায় চলে এসেছে। এটাই আসল মনুষ্যত্ব। আবার দুজনে বসলো পাশাপাশি, বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আত্মীয় বন্ধু, সেই আত্মীয়তা, হৃদয়ের সঙ্গে হৃদয়ের একটা একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। অত্যন্ত কাছের জনের সঙ্গে মাঝি কথা বলছে, এইরকমভাবে বলছে, আইসা আমারে কইতে পারোনি, এর মায়ের দইর কাটাকুটি কি এর লাইগা? মায়ের দই মারধর, এই যে মারধর কাটাকাটি হচ্ছে, এ কিসের জন্যে? লাইগা মানের জন্যে। সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু, বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে, আরে দোস্ত তোমাগো ওই লীগ ওয়ালো গই, তারাই তো লাগাইছে এই কিয়ের সংগ্রামের নাম কইটা। মাঝি একটু কটুক্তি করে উঠল, একটু খারাপ কথা বলে উঠল, এইসব আমি বুঝি না, আমি জিগায় মারামারি কইরা হইব কি? এই প্রশ্ন সুতা মজুরের। জিগাই মানে জিজ্ঞাসা করি, আমি এই কথাটাই জিজ্ঞাসা করছি, এই মারামারি করে হবেটা কি? সাধারণ মানুষ তো, সাধারণ মানুষ সকলের এইটাই প্রশ্ন। এটা তো সাধারণ মানুষের জন্যে বা শান্তিপ্রিয় মানুষগুলো এগুলো ঘটায়নি, ঘটিয়েছে সেই ওপরতলার নেতারা তাদের উদ্দেশ্য সাধনের জন্য। সেটা এদের মুখ থেকেই বেরোবে, নেতারা বা উগ্রবাদীরাই এইসব ঘটায়, আর মরতে হয় মরে সাধারণ মানুষগুলো। মাঝে একটু কটূক্তি করে উঠল, একটু খারাপ কথা বলে উঠল, এইসব আমি বুঝি না, আমি জিগায় মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরব, আমাগো দুগা মরব, তাতে দেশের কি উপকারটা হইব? সত্যি তো দেশের কথা এরা ভাবে, নেতারা তো ভাবে না, তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে বেড়ায়। আজ এই পর্যন্ত, এবার আমি কয়েকটা প্রশ্ন দেবো। এই পর্যন্ত এই মাঝির এই প্রশ্নের উত্তরে সুতামজুর কি করল, কি বলল, সেগুলো আমরা সামনের দিন পড়ব। তোমরা প্রশ্নগুলো অবশ্যই ঠিকমতো বাড়িতে অনুশীলন করবে।